ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বল্প সংখ্যক মানুষের ভ্রান্ত কর্মকাণ্ডের কারণেই মুসলিম উম্মাহ বিপদে পড়েছে।
রিপোর্ট রয়েছে মতিউর রহমান চৌধুরীর, জহুরুল আলমের।
বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অনলাইন কর্মী যোগ্যতার দেশ হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রিপে উঠে এসেছে।
আরো রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
দার্জিলিং পাহাড়ে নির্মাণ সংস্থার গুদাম থেকে চুরি হয়ে যাবে বিস্ফোরক।
তবে সবার আগে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। দি ওয়াশিংটন পোস্ট পত্রিকায় এক খবরে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মস্কোতে তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন যে গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি প্রচার অভিযানের বিষয়ে বর্তমান অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সঙ্গে আলোচনা করেছিলেন। তাঁর এই বক্তব্য সেশনসে দেওয়া বক্তব্যের বিপরীত। পত্রিকাটি তাদের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বর্তমান এবং সাবেক কর্মকর্তাদের উদ্ধৃত করে লিখেছে যে এই বৈঠক সম্পর্কে রাষ্ট্রদূত সার্গে কিসলিয়াক এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিতেই ধরা পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং আজ খুব ভোরবেলায় টুইট বার্তায় লিখেছেন এই ফাঁস বন্ধ করতে হবে। সিরিয়ার বিদ্রোহী এবং রাশিয়ার মধ্যে এক চুক্তির পর সিরিয়ার সেনাবাহিনী আজ ঘোটার পূর্বাঞ্চলের অংশবিশেষে লড়াই বন্ধের ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে যে নিরাপদ অঞ্চলের ব্যাপারে একটি চুক্তির বিস্তারিত বিষয় সকল পক্ষ স্বাক্ষর করার পর আজ মধ্যদিন থেকে দামেস্ক প্রদেশের ঘোটার পূর্বাঞ্চলের কোনো কোনো এলাকায় লড়াই থামিয়ে দেওয়া হবে। তবে সেনাবাহিনী একথাও বলেছে যে বিদ্রোহীরা অস্ত্রবিরতি লঙ্ঘন করলে তারা উপযুক্ত পাল্টা ব্যবস্থা নেবে। আজ দিনে আরও আগের দিকে রাশিয়া বলেছে যে কিভাবে নিরাপদ অঞ্চলগুলো বজায় থাকবে তার রূপরেখা নিয়ে কায়রোতে এক শান্তি আলোচনার সময় তারা সিরীয় বিদ্রোহীদের সঙ্গে একটি চুক্তি সই করেছে। রাশিয়া বলছে এই চুক্তির মধ্যে রয়েছে জনগণকে মানবিক সাহায্য সরবরাহ করা এবং বাসিন্দাদের মুক্তভাবে চলাচল করতে দেওয়া, আর আগামী কয়েকদিনের মধ্যে ওই নতুন মানবিক সাহায্য নিয়ে যানবাহন পাঠানো হবে। এবছর রাশিয়া, ইরান ও তুরস্কের মধ্যে আলোচনার পর সিরিয়ায় যে চারটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়, পূর্বাঞ্চলের গোটা হচ্ছে সেগুলোরই একটি। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের কর্মকর্তারা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন যে দক্ষিণের হেলমান্দ প্রদেশে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী ভুল বিমান আক্রমণে অন্তত ১৫ জন সরকারি সৈন্য নিহত হয়েছে। গেরেস্ক জেলায় মিত্রপক্ষের ওপর এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে যেখানে আফগান বাহিনী এবং তালিবান বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র দলত ওয়াজিরি বলেছেন যে গতকাল বিকেলে এই সংঘর্ষের সময় যুক্তরাষ্ট্রের ড্রোন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র নিরাপত্তা চৌকির ওপর গিয়ে পড়ে। তিনি ভয়েস অফ আমেরিকাকে আজ বলেন, ক্ষেপণাস্ত্রের ওই আঘাতে কমপক্ষে ১৫ জন নিরাপত্তা বাহিনীর লোক নিহত এবং একজন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারাও এই খবর নিশ্চিত করে বলেছেন যে আফগানিস্তানে সরকারি বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর লোকজন নিহত হয়। কর্মকর্তারা তাদের প্রকাশিত এক বিবৃতিতে এই মৃত্যুকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন এবং বলছেন যে নির্দিষ্ট কারণে এই ঘটনাটি ঘটেছে তা নিরূপণের জন্য তদন্ত করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে দেশে কোনো ধরনের সন্ত্রাস জঙ্গিবাদ সহ্য করা হবে না। ইসলামের নামে যাতে কেউ বিভ্রান্তি ছড়াতে না পারে, সহিংসতা ছড়াতে না পারে, সেদিকে কঠিন কঠোর সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু টেলিফোন বার্তা।
প্রধানমন্ত্রী বলেছেন, অল্প কিছু সংখ্যক মানুষের ভ্রান্ত কর্মকাণ্ডের কারণে পুরো মুসলিম উম্মাহ বিপদে পড়েছে। পুলিশ মেহেরপুর জেলার গাংনী উপজেলায় একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখে। আত্মসমর্পণের আহ্বান জানানোর সাথে সাথে দুজন নারী দুই শিশুকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসেন। বাড়ির মালিকের ছেলেকে আটক করা হয়েছে। তল্লাশি করা হলেও ওই বাড়িতে কিছুই পাওয়া যায়নি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অনলাইন কর্মী যোগানদাতা হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক জরিপে বিষয়টি উঠে এসেছে। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন,
ওই বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট ইনস্টিটিউট পরিচালিত জরিপের ফলাফলে বলা হয়েছে অনলাইন কর্মী যোগানের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত, দ্বিতীয় স্থানে বাংলাদেশ এবং স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। জরিপের ফলাফল অনুযায়ী বিশ্বের মোট অনলাইন কর্মীর চাহিদা 24% যোগান দিচ্ছে ভারত, 16% বাংলাদেশ এবং 12% যুক্তরাষ্ট্র। ওই তিন দেশের যাদের অবস্থান, তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে পাকিস্তান এবং তারপর পড়েছে ফিলিপাইন, ব্রিটেন, কানাডা, জার্মানি, রাশিয়া, ইটালি এবং স্পেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের একটি মানবাধিকার সংগঠন অধিকার সম্পাদক আদিলুর রহমান জানবার চেষ্টা করছেন কেন তাকে আটকে রাখা হয়েছিল। ঢাকায় তার সংবাদ সম্মেলনের খবর জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে আদিলুর বলেন, যখনই ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আটকের কারণ জানতে চেয়েছেন তখনই জবাব এসেছে উপরের নির্দেশ, এর বেশি কিছু বলার নেই। গত 20 জুলাই মালয়েশিয়ান সময় ভোর 4:50 আদিলুর রহমান খান কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছান। এনটি ব্যাথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্কের দ্বিতীয় সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন। তিনি জানান, ইমিগ্রেশনের কর্মকর্তারা তার পাসপোর্টটি জব্দ করে এরপর তাকে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে আরো কমপক্ষে 60 জন অপেক্ষা করছিল, এর বেশিরভাগই বাংলাদেশি। প্রায় 13 ঘন্টা আটক অবস্থার পর তাকে ঢাকাগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে আদিলুর বলেন, কুয়ালালামপুর বিমানবন্দরে যাদের আটক রাখা হয়েছিল তাদের কাছে খাবার কেনার কোনো অর্থ ছিল না, পেপে পানি খেয়ে তারা ক্ষুধা নিবারণ করছিল। অধিকারের সভাপতি ডক্টর সি আর আবরার বলেন, মানবাধিকার সর্বজনীন, বৈধ ভিসা নিয়ে যাওয়ার পরও মানুষ কেন হেনস্থার শিকার হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
দার্জিলিং পাহাড়ে এতদিন গোর্খাল্যান্ড রাজ্য গঠনের জন্য যতই তীব্র আন্দোলন হোক, নাশকতার ঘটনা ঘটেনি। কিন্তু এবার পুলিশ রীতিমতো উদ্বেগে, কারণ সেখানে গুদাম থেকে চুরি হয়েছে নির্মাণ কাজে ব্যবহৃত বিস্ফোরক। জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
পাহাড় ফাটিয়ে জলবিদ্যুৎ প্রকল্প কিংবা রাস্তা নির্মাণের জন্য ব্যবহার করা হয় জিরোটিকের বিস্ফোরক। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের গুদাম থেকে শুক্রবার ভোরবেলায় চুরি হয়ে গেল 13 বাক্স বোঝাই ইউরোপিয়ান স্টিক। শুক্রবারই সংস্থাটি থানায় অভিযোগ জানিয়েছে। পুলিশের আশঙ্কা, গোর্খাল্যান্ড রাজ্যের জন্য আন্দোলনরত কোন দলের সমর্থকদেরই এই কাজ। এদিকে কেন্দ্রীয় সংসদীয় দপ্তরের মন্ত্রী অনন্ত কুমার বলেছেন, পাহাড়ের শান্তি ফিরলে তবেই ত্রিপাক্ষিক বৈঠক বসতে পারে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল কৈলাশনাথ ত্রিপাঠীও একই মত পোষণ করেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইসরায়েলি কর্মকর্তারা বলছেন যে পশ্চিম তীরের একটি বাড়িতে প্রবেশ করে একজন ফিলিস্তিনি ওই বাড়িতে বসবাসকারী লোকজনকে ছুরিকাহত করলে 3 জন ইসরায়েলি নিহত এবং 1 জন আহত হন। সেই সময় ওই লোকজন খাওয়া দাওয়া করছিলেন। রামাল্লার উত্তরের নিফসুফ অঞ্চলে গতকাল এই আক্রমণের অব্যবহিত পরই 2 জন নিহত হন, অন্য 1 জন দিনে আরও পরের দিকে মারা যান। আক্রমণকারীকে ইসরায়েলি পুলিশ গুলি করে এবং সে আহত অবস্থায় ইসরায়েলে রয়েছে। এই তরুণটি 20 বছর বয়সী ওমর আল আবেদ বলে শনাক্ত করা হয়েছে। তার ভাইকেও গ্রেপ্তার করা হয়। গতকালই অন্যত্র ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত সহিংস রূপ ধারণ করলে 3 জন ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলিরা মুসলিম ও ইহুদিদের পবিত্র স্থানে মেটাল ডিটেক্টর বসানোর পর কয়েকদিন ধরে সেখানে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সেখানে এরই মধ্যে আরব বন্দুকধারীরা 2 জন ইসরায়েলি পুলিশ কর্মকর্তাকেও হত্যা করে। শুক্রবার 50 বছরের কম বয়সী মুসলমান পুরুষদের জেরুজালেমের সেই পবিত্র স্থানে নামাজ পড়ার জন্য নিষিদ্ধ করলে এই সংঘাত শুরু হয়। সন্ত্রাসীদের সমর্থন করার জন্য অভিযুক্ত একজন সন্দেহভাজন আল কায়দার সদস্য শুক্রবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ফেডারেল আদালতে প্রথমবারের মতো হাজিরা দিয়েছে। তাকে সম্প্রতি বিচারের জন্য স্পেন থেকে যুক্তরাষ্ট্রে আনা হয়। 2011 সালে পেনসিলভেনিয়াতে আল শারাফ দামাসের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয় যে সে সন্ত্রাসবাদে সহায়তা দিয়েছে, যার মধ্যে রয়েছে একজন সুইডিশ শিল্পী লার্স উইক্সকে হত্যার পরিকল্পনা। এই সুইডিশ শিল্পী ইসলামের নবীর একটি অবমাননাকর ছবি এঁকেছিল। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিক সীমাহীন সংকট আর কষ্টের মধ্যে দিন যাপন করছেন। অনুসন্ধানে দেখা গিয়েছে অসংখ্য মানুষ ক্ষতিপূরণের অর্থ ফেরত পাবার জন্যে দালাল চক্করের খপ্পরে পড়েছেন। এসব নিয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শরণার্থী ও অভিবাসন গবেষণা সংস্থা রামরুর প্রধান ডক্টর তসনিম সিদ্দিকী। ঢাকা থেকে জানাচ্ছেন আমির খসরু তাঁর রিপোর্টে।
সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশের কর্মরত লাখ লাখ বাংলাদেশি শ্রমিকেরা সীমাহীন সংকট আর কষ্ট ক্লেশের মধ্যেই দিন যাপন করছেন। কারো মৃত্যু হলেও সংকট যেন তাদের পিছু ছাড়ছে না। ঢাকায় কর্তৃপক্ষ হিসেবে বলা হচ্ছে, গত প্রায় এক যুগ সময় বিভিন্ন দেশ থেকে 31,500 জনের মরদেহ দেশে পৌঁছেছে, অথচ এর মধ্যে 12,240 জনের পরিবার এখনো সংশ্লিষ্ট ওইসব দেশ থেকে প্রাপ্য ক্ষতিপূরণ হাতে পাননি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মৃত্যুর পর অনেকদিন ধরে 6,000 পরিবারের কাগজপত্র আটকে আছে আইনি জটিলতার কারণে, আর বাকিদেরটা ঝুলে আছে সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশি দূতাবাস এবং বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তর সমূহের অবহেলা বা অনীহার কারণে। অনুসন্ধানে দেখা যায়, অসংখ্য মানুষ ক্ষতিপূরণের অর্থ ফেরত পাবার জন্য দালাল চক্রের খপ্পরে পর্যন্ত পড়েছেন। এসব বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শরণার্থী এবং অভিবাসন সংক্রান্ত গবেষণা সংস্থা রামরুর প্রধান ডক্টর তসলিম সিদ্দিকী।
যে যারা মারা যাচ্ছে তারা রিলেটিভলি ইয়াং, সে বয়স্ক লোকের ন্যাচারাল ডেথ এটা নয়। কাজ করতে যাচ্ছেন কিন্তু ওখানে বিভিন্ন রকমের স্ট্রেস ইত্যাদির কারণে প্রায় মানে প্রতি বছরে 3,000-এর মতন লাশ বাংলাদেশে ফিরছে। এটা তো 3,000-এর মতো ফিরছে, কিন্তু আরো যদি এই লাশ তখনই ফেরানো সম্ভব হয় যদি তাদের লিগাল ডকুমেন্ট থাকে, উত্তরাধিকারী থাকে, ওখানে সই করে টাকা তোলার বা তার লাশ ফেরত আনার লোক থাকে বাংলাদেশ সরকার, তাহলে এই কাজটা করতে পারেন। আর যদি কোনো ব্যক্তি অবৈধ হয়ে রয়েছেন ওখানে কিছুদিনের জন্য বা তার রেগুলার স্টেটাস নাই, সেই লাশগুলো ফিরে আনা খুবই কঠিন। এখন এখানে দুটো জিনিস, প্রথম জিনিসটা হচ্ছে যে মারা কেন যাচ্ছেন, এই জায়গাটায় কিন্তু আমরা কোনো রকম ইনভেস্টিগেশন এখন পর্যন্ত হয়নি। এদের গড় বয়স, যারা মারা যাচ্ছেন তাদের গড় বয়স হচ্ছে 32 বছর, অর্থাৎ তারা অত্যন্ত ইয়াং মারা যাচ্ছেন। তো এবং মারা যাওয়ার কারণগুলোর দিকে যদি আমরা তাকাই, একটা বড় অংশ অ্যাক্সিডেন্টাল ডেথ, সেটা তো আমরা মানে রদ করতে পারতাম, হিট স্ট্রোকে ডেথ। আর অনেক ডেথের পেছনে লেখা থাকে যে তারা হার্ট ফেলিয়ার বা হার্ট অ্যাটাক, কিন্তু এর অনেকটাই কিন্তু অন্য অনেক রকম ডেথ, লাস্ট কজ হচ্ছে হার্ট অ্যাটাক। তাহলে আমাদের সরকার এখানে এনে তারপরে কিন্তু আর কোনো মানে কি বলে যে চিকিৎসাগুলো যেগুলো হয়, চিকিৎসা তো নয় যে আবার করে পুনরায় তাদের অটোপসি করানো, এই কাজগুলো কিন্তু হয় না, যার ফলে কেন মারা যাচ্ছে এর অনেকটাই আমাদের কাছে অজানা থাকে। আর এটার বিপরীতে যাদেরকে লাশ নিয়ে আসা হয়, কম্পেনসেশনের অবস্থাটাও কিন্তু মানে খুব কঠিন। তাই আমি যেটা বলতে চাচ্ছি যে ওইখানে কিন্তু মানে আমাদের যে সরকারি যে কি বলে এটাকে ফরেন অফিসে যে লেবারেটার আছেন, এরা যেগুলো একটু লিগেলি গিয়ে তাদের পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে তাদের কম্পেনসেশনটা আনতে চেষ্টা করে, সেই ক্ষেত্রেও তাদের একটা লম্বা সময় কিন্তু চলে যায় পরিবার সেই কম্পেনসেশনটা পেতে পেতে। আর কিন্তু অনেক ক্ষেত্রে এই যে প্রক্রিয়াটা কম্পেনসেশন আদায়ের প্রক্রিয়াটার একটা নির্দিষ্ট নিয়মাবলী সেট করে দ্রুত সার্ভিস প্রদানের জন্য যে কাজ করা এবং ওই দেশের সরকারের সাথে যে ধরনের নেগোসিয়েট করে যে এই জায়গাগুলোতে দীর্ঘসূত্রিতা হয়, এই দীর্ঘসূত্রিতা আমরা এইভাবে কমাবো, এই ধরনের নেগোসিয়েশন গুলো হচ্ছে না এখনো। তো আমরা মানে সবসময় বলে আসছি যে একদিকে মৃত্যুর হার কমাতে হবে, অন্যদিকে এই কম্পেনসেশনটা দ্রুত করতে হবে এবং দেশের ভেতরে আসার পরে কম্পেনসেশনটা পরিবারের কাছে যেতে ডেমো অফিস কিন্তু একটা ভালো সেবা দেয়। কিন্তু এই সেবার ক্ষেত্রে অনেক সময়ই কিন্তু আবার করাপশনের কথা শোনা যায় এবং যে ব্যক্তির পাওয়ার কথা এইসবের কোনো নির্ধারিত নিয়ম নেই যে স্ত্রী আছেন, ভাই আছেন, বাবা আছেন। অনেক সময় দেখা যাচ্ছে বাবা টাকাটা নিয়ে চলে যাচ্ছে, স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে কিছু পাচ্ছেন না। তাহলে এই পুরো জিনিসটাকেই কিন্তু পুরো মাইগ্রেশন গভর্নেন্সের ভেতরে খুব ভালোভাবে আনার এখন প্রয়োজন এবং দুই জায়গায় কাজ করা প্রয়োজন। সেটা হচ্ছে যে কেন মারা যাচ্ছে এবং কি করে এটা কমানো যায়, অ্যাক্সিডেন্টাল রেট গুলো কি করে কমানো যায়, আর অন্যদিকে এই কম্পেনসেশনের প্রক্রিয়ার ভেতরে গুড গভর্নেন্স কি করে আনা যায়।
বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী। এদিকে সরকারের দিক থেকে অনেকদিন ধরেই বলা হচ্ছে যে দ্রুত মরদেহ ফেরত আনা এবং ক্ষতিপূরণ প্রাপ্তির নিশ্চয়তার জন্য ওয়ান স্টপ সার্ভিস সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে, কিন্তু বাস্তবে এর বাস্তবায়ন হয় খুব কমই, আর যদি হয়ও তা হয় খুবই ধীরে ঢালা গতিতে, কখনো কখনো চরম অবহেলার সাথে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে গোরক্ষক বাহিনীগুলোকে নিষিদ্ধ করার দাবিতে পেশ হওয়া পিটিশনের শুনানিতে কঠোর মনোভাব দেখালো দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এ নিয়ে শুনবেন এখন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
পিটিশনে দাবি করা হয়েছে দেশ জুড়ে গোপ্রেমী সংগঠনগুলি গোরক্ষার অজুহাত খাড়া করে সংখ্যালঘু দলিতদের ওপর সন্ত্রাস নির্যাতন চালাচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এদের বাড়াবাড়ি রোধে ব্যর্থ, তাই গোরক্ষকদের ওপর নিষেধাজ্ঞা জারি হোক। এ ব্যাপারে আগে কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের বক্তব্য জানতে চেয়েছিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্যগুলিকে জানিয়ে দিয়েছে কোনো নজরদারি খবরদারি যেন বরদাস্ত করা না হয়। পাশাপাশি গোরক্ষার নাম করে ইদানিং যেসব হিংসাত্মক ঘটনা ঘটছে সে ব্যাপারে কেন্দ্র ও রাজ্যগুলির বক্তব্য জানতে চেয়েছে তারা। কেন্দ্রের তরফে অবশ্য শীর্ষ আদালতে বলা হয় তারা কোনো রাজ্যেই নজরদারি বাহিনীর পাশে নেই, এমন কোনো গোষ্ঠীকে সমর্থন করা হয় না, দেশের আইনি প্রক্রিয়ার আওতায় এ ধরনের কোনো গোষ্ঠী বাহিনীর জায়গাও নেই। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার বেঞ্চকে বলেন কোনো রকমের নজরদারি সমর্থন করে না বলে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সংসদে জানিয়েও দিয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার, এতে তাদের কিছু করার নেই, কিন্তু বিচারপতি এএম খানবিলকর ও বিচারপতি এমএম সান্তনা গাওদারকে নিয়ে গঠিত দেশের শীর্ষ আদালতের বেঞ্চ বলেছে আপনারা বলছেন আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার এবং রাজ্যগুলি আইন অনুসারেই ব্যবস্থা নিচ্ছে, তাহলে কোনো নজরদারিকেই আপনারা সুরক্ষা দেবেন না এবং যার জেরে দেশে অশান্তির সূত্রপাত হয়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার যুক্তরাষ্ট্রের রাজনীতি প্রসঙ্গ। আলোচনার কেন্দ্রস্থল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস টিমে গতকাল বেশ কিছু রদবদল ঘটেছে, গুরুত্বপূর্ণ রদবদল। সে সম্পর্কে আমরা কথা বলি, আলোচনা করি। জর্জিয়া রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশনস এবং জার্নালিজম বিভাগের চেয়ার এবং অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে। ডক্টর সিরাজুল ভূঁইয়ান, আমরা জানি যে হোয়াইট হাউসে গত ছমাসে যে রদবদল হয়েছে তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য একটি রদবদল গতকাল ঘটে গেল, সেটা হলো যে হোয়াইট হাউস কমিউনিকেশনস ডাইরেক্টরের পদে অ্যান্টনি স্কারামুচি নিযুক্ত হলেন এবং আগের প্রেস সেক্রেটারি যিনি ছিলেন শন স্পাইসার তিনি পদত্যাগ করলেন এবং সে জায়গাতে নতুন প্রেস সেক্রেটারি হিসেবে নিযুক্তি পেলেন স্যারা হাকাবি স্যান্ডার্স। তো এই পরিবর্তন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে কমিউনিকেশনস ডিরেক্টরের পদে অ্যান্থনি স্কারামুচির নিযুক্তি। তিনি বেসিক্যালি একজন ওয়াল স্ট্রিটের ইনভেস্টমেন্ট ব্যাংকার। ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার সময় তিনি ফান্ড কালেকশানে একটা অগ্রণীর ভূমিকা পালন করেছিলেন। ইতালীয় অভিবাসীর সন্তান, বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন এবং খুব ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষা পেয়েছেন এবং অত্যন্ত সাকসেসফুল ব্যাংকার হিসেবে পরিচিত। কমিউনিকেশনস ডিরেক্টরের পদে উনি কতখানি সফল হবে বলে আপনি মনে করেন, আপনার গাট ফিলিং কি?
আমি দেখেছি গতকাল যে প্রেস কনফারেন্সটা উনি করেছেন, উনি অত্যন্ত ছিলেন বিনয়ী, খুব ভদ্র ছিলেন এবং ফোকাস ছিলেন, এবং এতে করে আমার মনে হয়েছে শন স্পাইসার যেভাবে প্রেসদেরকে সাংবাদিকদের সাথে কথাবার্তা বলেছিলেন তার চেয়ে অনেক উন্নতভাবে এবং নম্র, ভদ্র এবং ওয়েল বিহেভড মনে হচ্ছে,
এবং খুব সুবক্তা,
সুবক্তা এবং সুন্দরভাবে বলেছেন। কয়েকবারই বলেছেন যে তোমাদের প্রত্যেকের প্রশ্নটা আমি নেব এবং উত্তর দেব এবং কাউকেই আমি রাগান্বিত করব না, তার যে একটা টোন আসলে এটা ছিল অত্যন্ত পজিটিভ। এবং ট্রাম্প এভাবেই চাচ্ছিলেন, ট্রাম্প যদিও অনেক টুইট করেন, অনেক কথা বলেন, যেগুলো শন স্পাইসার ডিল করতে খুব অসুবিধা হচ্ছিল। আমার মনে হয়েছে যে ট্রাম্প অত্যন্ত বিশ্বস্ত একটা লোককে এই পজিশনে বসিয়েছেন এবং অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে
এই নতুন ডাইরেক্টর কমিউনিকেশনস তাকে কোট করছি, তিনি বলেছেন যে আই লাভ ট্রাম্প। তার মানে ব্যক্তিগতভাবেই উনি ট্রাম্পের খুব ট্রাম্পের প্রতি অনুরক্ত।
জি, অনুরক্ত, এবং তারা একে অপরকে অনেক আগে থেকেই চিনতেন এবং ট্রাম্পের ফ্যামিলির সাথে ওনার একটা বিশেষ সম্পর্ক আছে অনেকদিন আগের থেকেই, যেহেতু মিস্টার নতুন যে কমিউনিকেশন ডাইরেক্টর সারামুচি উনি একজন ফাইন্যান্সিয়ার, আপনি আগেই বলেছেন, পাশাপাশি ট্রাম্পের যে বিজনেস কংগ্লোমারেট এটা ফ্যামিলি, তাদের সাথে একটা সম্পর্ক ভালো আগের থেকে আছে, তারা একে অপরকে ভালোভাবে চিনেন, জানেন, এবং ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প ওনার প্রতি অত্যন্ত বিশ্বাস স্থাপন করেছেন এবং মনে করেছেন যে প্রেস যে একটা নেগেটিভ ধারণা নিয়ে হোয়াইট হাউসের বিরুদ্ধে এবং ট্রাম্পের ব্যাপারে অনেক লেখালেখি করছে, সেটাকে উনি স্মুথ করতে পারবেন। সারা হাকাবি মানে প্রেস সেক্রেটারি হিসেবে উনি যদিও শন স্পাইসারের মতোই কিছু কিছু ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলতেন এবং গতকালের প্রেস রিলিজের পরে, প্রেস কনফারেন্সের পরে তার মনোভাব এবং তার চিন্তা ভাবনা এবং প্রেসদের সাথে কিভাবে কথা বলবে, প্রেস মেম্বারদের সাথে কিভাবে কথা বলবে, সেটাও চেঞ্জ হবে, আমার এটাই সম্পূর্ণভাবে ধারণা।
জি, প্রেস সেক্রেটারির পদে 183 দিন অতিবাহিত করেন শন স্পাইসার, 58টি নিউজ কনফারেন্স করেন তিনি, স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানে একবার উপস্থিত ছিলেন তিনি এবং তারপর তিনি পদত্যাগ করলেন। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তাকে থাকার জন্য অনুরোধ করেছিলেন প্রেস সেক্রেটারির পদে, কিন্তু তিনি সে অনুরোধ রক্ষা করেননি, ইস্তফা দিয়েছেন। তার জায়গায় এখন যিনি এলেন তার নাম হচ্ছে স্যারা হাকাবি স্যান্ডার্স, নতুন প্রেস সেক্রেটারি।
আমি বলছি গভর্নর মাইক হাকাবি, ওনার বাবার ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন, 2016 সালেও আপনার সারা হাকাবি তার বাবার ক্যাম্পেইনের সাথে ক্যাম্পেইন ম্যানেজার ছিলেন, আর আপনার মাইক হাকাবি গভর্নর ছিল, প্রেসিডেন্ট বিল ক্লিনটন যখন প্রেসিডেন্ট হলেন তারপরে উনি গভর্নর ছিলেন আরকানসাস। আমি যেটা বলছিলাম যে সারা হাকাবি অত্যন্ত অভিজ্ঞ এবং গ্রাসরুট লেভেলের তার একটা সম্পর্ক আছে, এবং এতে করে সে উনি জানেন যে কারা ট্রাম্পের সাপোর্টার এবং কারা ওনাকে ভোট দিয়েছেন, এবং তাদের মনোভাব লক্ষ্য করে কিন্তু উনি কথা বলেন। কিন্তু আমরা সবাই জানি যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ট্রাম্প কিন্তু মেজরিটি ভোট পাননি, তারপরেও আমি মনে করব যে সারা হাকাবি এই নতুন কমিউনিকেশন ডাইরেক্টরের আন্ডারে ওনার ডিরেকশনে পজিটিভলি এই ব্যাপারগুলো সাংবাদিকদের সাথে এবং যে ইনফরমেশন কমিউনিকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তাদের, যে পলিসি ইস্যুটাকে প্রত্যেকটা আসলে প্রেস সেক্রেটারি মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, এবং যিনি হোয়াইট হাউসের যত পলিসি ইস্যুগুলো আছে সেগুলো জনগণের সামনে প্রেসের মাধ্যমে তুলে ধরা, যেমন হেলথ কেয়ার, ট্যাক্স রিফর্ম, ইমিগ্রেশন, তারপরে আমাদের গ্লোবাল ওয়ার্মিং, মিডল ইস্ট ক্রাইসিস, আপনার কোরিয়ান নর্থ কোরিয়ান ইস্যুস, এই জিনিসগুলো তুলে ধরা, মানুষকে ইনফর্ম এডুকেট করা, এবং এই জিনিসগুলো হচ্ছিল না সন স্পাইসারের সময়। এবং আমার মনে হচ্ছে নতুন যে কমিউনিকেশন ডাইরেক্টর হয়েছেন ওনার আন্ডারে সারা হাকাবি এই জিনিসগুলো তুলে ধরবেন, এবং প্রেস কিন্তু ওটাই চাচ্ছিল, প্রেস এটাই চাচ্ছিল বিভিন্ন প্রশ্নের উত্তর যদি ওইভাবে পলিসি রিলেটেড হয় এবং সেটাকে সুন্দরভাবে গুছিয়ে এবং আইডিয়াগুলোকে ধারণাগুলোকে এবং হোয়াইট হাউস কি করতে চাচ্ছে, সিনেট এবং কংগ্রেস কিভাবে এটাকে তৈরি করছে আইন হিসাবে, সেগুলো এক্সপ্লেইন করা এবং জনগণের কাছে এটাকে পৌঁছে দেওয়া, এটাই প্রেস সেক্রেটারির মূল দায়িত্ব। এবং আমার মনে হয় এই সারা হাকাবি এই জিনিসগুলোকে, যদিও উনি কোনোদিন সাংবাদিক ছিলেন না এবং
কিন্তু গতকাল আমরা সাংবাদিক ছিলেন না, জি গতকাল নতুন পদে নিযুক্তির পরপরই তিনি সাংবাদিকদের সঙ্গে যে সম্মেলন করেন হোয়াইট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, তাতে কিন্তু অত্যন্ত কনফিডেন্ট মনে হয়েছে এবং সুন্দরভাবে তিনি প্রশ্নগুলো হ্যান্ডেল করেছেন, প্রশ্নের জবাব দিয়েছেন, তাতে করে অনেকেই সারা হাকাবি স্যান্ডার্স সম্পর্কে বেশ আশাবাদী।
হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে, আমি একটা কথা বলতে চাই,
জি
জন স্পাইসার যখন প্রেস সেক্রেটারি ছিলেন উনি এসেছিলেন, আসলে উনি তো ওয়াশিংটন ইনসাইডার,
জি
আপনি লক্ষ্য করে থাকবেন যে উনি
এবং রিপাবলিকান পার্টির স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেছেন, জি
পাত্র ছিলেন, এবং উনি
এবং হোয়াইট হাউসের এখন যিনি চিফ অফ স্টাফ রেন্স প্রিবাস তার সঙ্গে খুব অন্তরঙ্গ সম্পর্ক তার,
জি জি। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে জন স্পাইসার মানে সাংবাদিকতার ব্যাপারে আমি বলবো ক্রেডিবিলিটি, আমরা বলি ক্রেডিবিলিটিটা খুব ইম্পর্টেন্ট, আপনি যখন ক্রেডিবিলিটিটা লস্ট হয়ে যান এবং সাংবাদিকদের কাছে, তখন কিন্তু আপনার বিশ্বাসটা হারিয়ে ফেলে। এবং আমি এটুকু বলতে চাই, এটা নেগেটিভ কিনা জানি না, জন স্পাইসার যখন বলেছিল যে ট্রাম্পের ইনোগুরেশনটা ইজ দি বিগেস্ট গ্যাদারিং এভার, ইট ওয়াজ নট ট্রু, তারপরে বলেছিল হিটলার ডিড নট ইউজ কেমিক্যাল ওয়েপন্স, এবং পরে উনি এটা ডাবলিং ডাউন করেছেন এবং অনেক মানে এটা এর জন্য প্রায়শ্চিত্ত করতে হয়েছে।
হ্যাঁ, বেশ কয়েকবারই এমন কিছু মন্তব্য করেছেন যেটা অনেকেই শন স্পাইসারের কাছ থেকে আশা করেনি, এবং তারা তখন বলেছিলেন যে এটা শন স্পাইসার হয়তো বা বাধ্য হয়ে বলছেন বা বিশেষ একটা পরিস্থিতিতে পড়ে গিয়ে বলছেন, যেটাই হোক অনেকে সেটা পছন্দ করেননি। তাই তো?
এবং আমি জি আমি সেটাই বলছি যে ক্রেডিবিলিটি হি লস, এবং আমার মনে হয় সারা হাকাবি সেটাকে তুলে ধরতে পারবেন। এবং আমি এটুকু বলতে পারবো যে জনাব স্পাইসার যে কাজগুলো করেছেন, হি হিউমিলেটেড দি ইন্টেলিজেন্স অফ দি আমেরিকান পিপল, আসলে মানুষ সেটাকে পছন্দ করেনি। মানুষ চাচ্ছিল যে একটা অনেস্ট অপিনিয়ন কমিউনিকেশনটা, দি ব্রিজ বিটুইন অ্যাক্ট এজ এ ক্যাটালিস্ট, এবং হোয়াইট হাউস এবং জনগণের মধ্যে প্রেসের মাধ্যমে যেটা হবে সেটা করতে পারেন নাই উনি। তো সারা হাকাবি আমার মনে হচ্ছে উনি এখন থেকে অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা গ্রহণ করে উনি নতুন করে এই যে প্রেস সেক্রেটারি রুলটা তুলে ধরতে পারবেন।
জি
আমি
জি আমরা হোয়াইট হাউসের নতুন কমিউনিকেশনস ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচি এবং নতুন প্রেস সেক্রেটারি সারা হাকাবি স্যান্ডার্সের ব্যাপারে আশাবাদী নোটের সঙ্গে আজকের এই সাক্ষাৎকারের এখানেই সমাপ্তি টানতে চাইছি। প্রফেসর সিরাজুল ভুঁইয়ান, ডক্টর সিরাজুল ভুঁইয়ান, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
গতকাল শুক্রবার ওয়াশিংটনে হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টরের পদে নিযুক্তি পান ওয়াল স্ট্রিট ব্যাংকার, রিপাবলিকান পার্টির স্ট্র্যাটেজিস্ট, ট্রাম্প ক্যাম্পেইন ফান্ডরেজারের গুরুত্বপূর্ণ কর্ণধার অ্যান্থনি স্কারামুচি। পদত্যাগ করেন প্রেস সেক্রেটারির পদ থেকে শন স্পাইসার, ওই পদে নিযুক্ত হন সারা হাকাবি স্যান্ডার্স। এসব নিয়েই আমরা কথা বললাম জর্জিয়া রাজ্যের সাভানা স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা ও ম্যাস কমিউনিকেশনস বিভাগের চেয়ার অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম ভুঁইয়ানের সঙ্গে। বাংলা সাহিত্যের জগতে অসামান্য জনপ্রিয়তার অধিকারী লেখক হুমায়ুন আহমেদ, সম্প্রতি তার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হল। তার লেখার ব্যাপারে পাঠকের উৎসাহ কমেনি কিন্তু মোটেও। এর কারণটি কি? সুপরিচিত ছড়াকার লুৎফর রহমান রিটনের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন আহসানুল হক।
যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। যদি
এই গানটির গীতিকার যিনি, তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয়তম ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং নাট্যকার হুমায়ুন আহমেদ। আজ আমরা হুমায়ুন আহমেদ সম্পর্কে কথা বলব। বাংলাদেশের আরেকজন অত্যন্ত সুপরিচিত ছড়াকার লুৎফর রহমান রিটন আমাদের সাথে আজকে যোগ দিচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি লুৎফর রহমান রিটন।
ধন্যবাদ।
হুমায়ুন আহমেদ গত হয়েছেন, বেশ কবছর অতিক্রান্ত হয়েছে, এখনো হুমায়ুন আহমেদের ব্যাপারে পাঠকদের আগ্রহ কমেছে বলে মনে হয় না। হুমায়ুন আহমেদ কিভাবে অন্য লেখকদের থেকে আলাদা?
আমি তো আমার সারা জীবনের এই যে সাহিত্য জীবন, সেই সাহিত্য জীবনে এবং টেলিভিশনেও আমার একটা জীবন আছে, এই দুটো জীবনে কিন্তু আমি এরকম মেধাবী মানুষ আমি দেখিনি। আমাদের সাহিত্যের অঙ্গনে তিনি ছিলেন একজন জাদুকরের মতো। তিনি যখন গল্প লিখেছেন তখন তিনি একটা ভিন্ন মাত্রায়, আমি একটুকে বলছিলাম যে বাঙালি মধ্যবিত্তের তিনি ছিলেন অপরূপ কথক। আমাদের মধ্যবিত্তের সুখ কষ্ট বেদনা আনন্দ প্রাপ্তি অপ্রাপ্তি স্বপ্ন আকাঙ্ক্ষা এই সব কিছু হুমায়ুন আহমেদ খুব ভালো বুঝতে পারতেন। একটা সময় আমরা দেখেছি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের মধ্যবিত্ত বাঙালির হৃদয় জয় করেছিলেন এবং ঘরে ঘরে তিনি পঠিত হতেন। আমি অনেকটা সেই রকম দেখছি তার মধ্যে, যে তিনিও কিন্তু বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন এবং নারী পুরুষ নির্বিশেষে তাকে সবাই পাঠ করতেন। হুমায়ুন আহমেদের একটা বাড়তি যে পাওনাটা ছিল প্রাপ্তিটা ছিল সেটা ছিল তিনি ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করতে পেরেছিলেন, যেটা শরৎচন্দ্র পারেননি। যে কারণে ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে অর্থাৎ টেলিভিশনকে ব্যবহার করে তিনি আমাদের একেবারে ড্রয়িং রুমে চলে এসেছিলেন, বাঙালি মধ্যবিত্তের একেবারে ড্রয়িং রুমের বাসিন্দা হয়ে গিয়েছিলেন তিনি। এবং তার নাটক যখন প্রচারিত হতো বাংলাদেশ টেলিভিশনে, আমার তো মনে আছে, আমিও আরেক মধ্যবিত্তের সন্তান, আমি দেখেছি যে তার নাটক চলাকালীন রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত, মানুষজন সব বাড়িতে পৌঁছে যেত আগেই নাটক প্রচারিত হবার আগে, যেদিন তার নাটক প্রচারিত হবে সেদিন রাস্তাঘাট ফাঁকা সন্ধ্যার পর। তার ধারাবাহিক নাটক শুরু হয়েছিল এইসব দিন রাত্রি দিয়ে, সে এক অসাধারণ আলোড়ন সৃষ্টিকারী নাটক ছিল আমাদের টেলিভিশনের ইতিহাসে। এবং তারপর তিনি আরো অনেকগুলো ধারাবাহিক লিখেছেন, কোথাও কেউ নেই লিখেছেন, নক্ষত্রের রাত লিখেছেন। এবং আরো বিস্ময়কর হচ্ছে যে হুমায়ুন আহমেদ সেই জাদুকরী প্রতিভা ছিলেন যে তিনি এমন সব নাটকের নাম দিতেন যে খুব সহজ নাম ছিল না কিন্তু, অর্থাৎ নামে যেটাই হোক হুমায়ুন আহমেদ নামটাই ছিল ব্র্যান্ডিং। অয়ময় নামে তিনি একটি ধারাবাহিক নাটক লিখেছিলেন টেলিভিশনের জন্য এবং সেটাও খুব জনপ্রিয়তা অর্জন করেছিল
এবং বহুব্রীহি।
এবং তারপর বলছিলাম এই নামটি আমার মনে ছিল যে বলবো যে বহুব্রীহি, এই নামে যে একটি ধারাবাহিক নাটক হতে পারে এবং সেটা কেউ কল্পনা করতে পারেন এবং দুঃসাহস দেখাতে পারেন, আমি হুমায়ুন আহমেদ ছাড়া আর কাউকে সেটা আমি দেখি না। অনেকে আমাদের দেশে আছেন সাহিত্য বোদ্ধা, তাদেরকে আমি প্রায় দেখি নানান আলোচনায় কম্পেয়ার করেন যে হাসান আজিজুল হক এবং হুমায়ুন আহমেদ, কিংবা আখতারুজ্জামান ইলিয়াসের সঙ্গে হুমায়ুন আহমেদের তুলনা করতে চান, সৈয়দ শামসুল হকের সঙ্গে হুমায়ুন আহমেদের তুলনা করতে চান। আমি কিন্তু সেভাবে হুমায়ুন আহমেদকে মূল্যায়ন করি না। হুমায়ুন আহমেদ কেন সৈয়দ শামসুল হক হতে যাবেন বা হাসান আজিজুল হক হতে যাবেন, হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ, তিনি কেন আখতারুজ্জামান ইলিয়াসের মতন লিখবেন? তিনি তার মতো করে লিখেছেন, একটা সহজ সরল ভাষা ভঙ্গি ছিল তার, খুবই স্মার্ট এবং ঝরঝরে একটা গদ্য ছিল তার, এবং সেই গদ্য ছিল এতটাই সহজ পাঠ্য যে তার গল্প উপন্যাস করতে হলে আপনাকে বাড়তি কোনো ডিগ্রি নিয়ে আসতে হবে না, আপনাকে একটা বিশেষ ভাবে শিক্ষিত হতে হবে না। আপনি বাংলা পড়তে জানেন, যে কোনো পাঠক মোটামুটি বাংলা পড়তে জানেন, তিনি তার সঙ্গে কমিউনিকেশন স্থাপন করতে পারেন। তিনি খুবই কমিউনিকেটিভ একটা ভাষা কিন্তু তার আয়ত্তে ছিল, আর ছিল গল্প বলার স্টোরি টেলার হিসেবে তিনি ছিলেন অনন্য মাত্রার। বাঙালি মধ্যবিত্তের যে কোনো ঘটনাই তার হাতে গল্প হয়ে উঠত, যে কোনো মামুলি একটি বিষয় তার হাতে অসামান্য গল্প হয়ে উঠত, এবং সেই গল্পে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের আনন্দ বেদনাকে প্রত্যক্ষ করতাম, এবং সেই প্রত্যক্ষ করতাম বলেই কিন্তু মানুষ তার প্রতি আগ্রহী হয়ে উঠেছিল। বাঙালি মধ্যবিত্ত মনে করত যে তার স্বপ্নকে বাস্তবায়ন করবেন একমাত্র এই মানুষটি। আমি মনে মনে যে কথাটা ভাবছি, বলতে পারছি না, আমার ফ্যামিলিকে বলতে পারছি না, পরিবারকে বলতে পারছি না, সমাজকে বলতে পারছি না, আমার চারপাশের মানুষজনকে বলতে পারছি না, কিন্তু আমি মনে মনে আশা করছি যে হুমায়ুন আহমেদ সেই কথাটা বলে দেবেন। এবং তিনি বলতেন কিন্তু, যখন আমাদের দেশে রাজনৈতিকভাবে রাজাকাররা, একাত্তরের ঘাতক দালাল রাজাকাররা প্রতিষ্ঠিত হচ্ছে, তখন কিন্তু প্রতীকীভাবে তিনি ময়না পাখিকে দিয়ে নাকি টিয়ে পাখিকে দিয়ে তুই রাজাকার এই বাক্যটা তিনি উচ্চারণ করিয়েছিলেন। হ্যাঁ, তখন কিন্তু রাজাকারদের রাজাকার বলা যাচ্ছে না, কারণ রাষ্ট্র ক্ষমতায় তখন তারা মোটামুটিভাবে জাঁকিয়ে বসেছে। এবং যুদ্ধাপরাধীদের বিচার যখন বিচারের মানে দাবিতে মানুষ যখন এতটা সোচ্চার হয়নি, তখনই কিন্তু তিনি একটা গল্প লিখেছিলেন জলিল সাহেবের পিটিশন নামে, যেখানে জলিল সাহেব নামে একজন মানুষ তার সন্তানকে হারিয়েছেন একাত্তরে এবং 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, যারা তাদের তিনি বিচার চেয়ে একটা পিটিশন তৈরি করেছেন, সেখানে মানুষের সাক্ষ্য তিনি সংগ্রহ করছেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সেই চরিত্র আবুল হায়াত করেছিলেন চরিত্রটি টেলিভিশন নাটকে, পরবর্তীতে একটা নাটক হয়েছিল, এবং তিনি খুব বিস্ময়ের সঙ্গে বলছিলেন যে আচ্ছা 30 লক্ষ মানুষকে মেরে ফেললো, বিচার হবে না? পরবর্তীতে আমরা দেখেছি বিচার হয়েছে, বিচার হচ্ছে। এখানে কিন্তু হুমায়ুন আহমেদ আরেকটি অনন্য মাত্রায় চলে গেছেন। তো আমি এক কথায় যদি প্রকাশ করতে চাই যে হুমায়ুন আহমেদ তার লেখালেখি এবং মধ্যবিত্ত জীবন সব একাকার ছিল, মধ্যবিত্তের হাসি আনন্দের সঙ্গী ছিলেন তিনি, হাসি আনন্দের অনুসঙ্গ ছিলেন তিনি, তাকে ছাড়া আমাদের কোনো উৎসব হতো না। 21-এর বইমেলায় তিনি ছিলেন একটি ভিন্ন মাত্রার সবচেয়ে জনপ্রিয়তম মানুষটি। ঈদের নাটক হতো, ঈদের নাটকে তার নাটক না হলে বাঙালির ঈদের আনন্দটা মানে পরিপূর্ণ হতো না। ঈদ সংখ্যা বাঙালি ঈদ সংখ্যা কেনে সেখানে হুমায়ুন আহমেদের একটি উপন্যাস থাকা মানে ওই ঈদ সংখ্যাটি মানে পাঠক প্রিয়তা পাবে, এইরকম একটি জায়গায় হুমায়ুন আহমেদ নিজেকে নিয়ে গিয়েছিলেন। তিনি আসলেই একজন অনন্য কথক বাঙালি মধ্যবিত্ত।
প্রথম যখন তার সাথে আমার দেখা হয় তখন তিনি শহীদুল্লাহ হলের একটি বাসায় থাকেন এবং ততদিনে তিনি
প্রভোস্ট ছিলেন,
প্রভোস্ট ছিলেন এবং ততদিনে তিনি এইসব দিন রাত্রি লিখে ফেলেছেন এবং তখন তিনি বাংলাদেশের সবচেয়ে বড় একজন সেলিব্রিটি, তার বাড়িতে আমি গিয়েছিলাম একটা সাক্ষাৎকার নেওয়ার জন্যে। আমি তখন যদিও ছাত্র, আমি তখনও আমার পড়ালেখা শেষ করিনি, আমি একটা ইন্টারভিউ নিতে গেছি। উনি আমাকে ভেতরের বেডরুমে ডেকে খালি গায়ে লুঙ্গি পরে বসে পান ছেঁচে পান খাচ্ছেন, সেইখানে মাটিতে বসে আছেন, আমাকে নিয়ে বসে সাক্ষাৎকার দিলেন এবং যাবার সময় আমাকে ডেকে পেছন থেকে ডেকে ওনার একটা লেখা বই স্বাক্ষর করে অটোগ্রাফ দিয়ে আমার হাতে দিলেন। এইটা একজন একটা ছাত্র তার ইন্টারভিউ নিতে গেছে, তাকে যদি তিনি এইরকমভাবে সম্মান দিতে পারেন তাহলে বাকিদের কী রকম সম্মান তিনি দিতেন সেটা অনুমান করা যায়। আমার ধারণা যে হুমায়ুন আহমেদ যারা পড়েছেন যারা পড়েননি সবাই আপনার কথা থেকে একটা স্পষ্ট ধারণা পাবেন এই লেখক সম্পর্কে, এই নাট্যকার সম্পর্কে, এই চলচ্চিত্র পরিচালক সম্পর্কে। এমনকি তিনি তার ছবিতে গানের কথাও লিখেছেন, যেই গানটি দিয়ে আমরা শুরু করেছিলাম এই সাক্ষাৎকার। লুৎফর রহমান রিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ আমাকে এই কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে হুমায়ুন আহমেদ যে উচ্চতার লেখক, যে মাপের লেখক, যে বিশাল প্রতিভাতার, সেই প্রতিভা নিয়ে এত কম সময় কিন্তু আলোচনা করা যায় না। আমি তো তার একজন ভক্ত পাঠকও ছিলাম, বাংলা সাহিত্যের আমি একজন পাঠক এবং নিবিষ্ট পাঠক আমি বলবো। তো হুমায়ুন আহমেদের পাঠক ছিলাম আমি কোন মাত্রার একটু বলি শেষ পর্যায়ে এসে। আমি যখন বাংলাদেশে মানে নিয়মিত থাকছি তখন তার প্রকাশিত এমন কোনো বই ছিল না যেটা আমি পড়িনি। আমি তাকে খুব মানে নিবিড়ভাবে পড়তাম এবং আমি এতটাই তার ভক্ত ছিলাম যে আমি কোনো জার্নিতে যখন আমাকে দূর কোনো গন্তব্যে যেতে হবে, সেটা বিমানে হোক, ট্রেনে হোক, বাসে হোক, আমার সঙ্গে সবসময় হুমায়ুন আহমেদের বই আগেও থাকতো, এখনো থাকে। এখনো আমি হুমায়ুন আহমেদ ছাড়া আমার জীবনযাপন করি না, আমার জীবনযাপনের অংশ কিন্তু হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদকে যারা ছোট করেন তারা খুবই নিন্দনীয় কাজ করেন। হুমায়ুন আহমেদের ক্ষমতাকে স্বীকার করে নেওয়ার মধ্যে কোনো গ্লানি নেই, কোনো অপমান নেই, কোনো মানে সমস্যা নেই, কিন্তু আমরা অহেতুক একটা বিতর্ক জুড়ে দিই হুমায়ুন আহমেদ টিকবে কি টিকবে না। এই বিতর্ক চলছে কিন্তু হুমায়ুন আহমেদ টিকবেন না, তিনি হারিয়ে যাবেন, এরকম কথা অনেক শুনেছি। কিন্তু আসলে হুমায়ুন আহমেদকে এভাবে মুছে ফেলা সম্ভব না, বিশেষ করে বাঙালিদের কাছ থেকে। হুমায়ুন আহমেদ বাঙালিদের মননে মেধায় যেভাবে আঁচড় কেটেছেন সেরকম আঁচর বাংলা সাহিত্যের আর কোনো লেখক কাটতে পারেননি।
যথার্থই বলেছেন লুৎফর রহমান রিটন। আজকে সাক্ষাৎকারটি এখানেই শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আমরা এই বিষয়টি নিয়ে আবার কথা বলবো এই আশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হুমায়ুন আহমেদের লেখা একটি গান দিয়ে আমরা শেষ করছি আজকের এই সাক্ষাৎকার।
আর এখন যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত আজকের সম্পাদকীয়।
জুলাই মাসের 11 তারিখে ছিল দক্ষিণ সুদানের ষষ্ঠতম স্বাধীনতা দিবস। তবে দক্ষিণ সুদান ও তার জনগণ আজ দুর্দশাগ্রস্ত, কোষাগার বর্তমানে শূন্যের কোঠায়। তাই প্রেসিডেন্ট সালভা কির স্বাধীনতা দিবসের উৎসব বাতিল করে দেন। যদিও দক্ষিণ সুদানে বেশ কতগুলো সমস্যাদি পরিস্থিতিকে সংকটময় করে তুলেছে, তবে এসব সমস্যাদের বেশিরভাগই মনুষ্য সৃষ্টি। এর জন্য দক্ষিণ সুদানের নেতাদের দায়ী করা যায়, যারা দেশের স্বার্থে তাদের ব্যক্তিগত ভেদাভেদ ও রাজনৈতিক উচ্চাভিলাষকে দূরে সরিয়ে রাখতে অপারগতা দেখিয়েছেন। তাই যে কোনো অবস্থায় দক্ষিণ সুদান প্রায় অর্ধ শতাব্দী ধরে হিংসা হানাহানি ও লড়াই প্রত্যক্ষ করে চলেছে। 2005 সালের কম্প্রিহেন্সিভ পিস এগ্রিমেন্টের মাধ্যমে যেখানে দ্বিতীয় গৃহযুদ্ধের অবসান ঘটে, তবে যার মাধ্যমে খার্তুম সরকারের বিরুদ্ধে সুদানি বিদ্রোহীরা সক্রিয় হয়ে ওঠে। ছ বছর পরে স্বাধীনতার জন্য যে গণভোটের আয়োজন করা হয়, তাতে নতুন দেশ হিসেবে দক্ষিণ সুদান জন্মলাভ করে, যা যুদ্ধপীড়িত জনগণের মাঝে এনে দিয়েছিল আশা ও আস্থার এক বার্তা। দক্ষিণ সুদানের অব্যাহত লড়াই জন্ম দিয়েছে অবক্ষয় এক অর্থনীতির, খাদ্যের অনিশ্চয়তা, ক্ষুধা, অপুষ্টি এবং দক্ষিণ সুদানের জনগণের জন্য অভাবনীয় চাপানো এক সহিংসতা। তবে 18 মাসের কম সময়ে শুধু নতুন দেশটিতে শান্তি বজায় থেকেছে। 2013 সালের ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট সালভাকিয়ের ও ভাইস প্রেসিডেন্ট রিক মাশারের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়, যা পরবর্তীতে এক গৃহযুদ্ধে রূপ নেয় এবং দেশটিতে জাতিগোষ্ঠী দ্বন্দ্ব এবং বিভাজন সৃষ্টি হয়। 2015 সালের শান্তি চুক্তি এবং 2016 সালের গোড়াতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমেও জাতিগোষ্ঠী সহিংসতার অবসান ঘটানো যায়নি। আজ 60 লক্ষ জনগণ, যা কিনা দেশটির সর্বমোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি, চরম খাদ্য অনিশ্চয়তা নিয়ে বসবাস করছেন। 40 লক্ষ জনগণ বাস্তুচ্যুত হয়েছেন, যার অধিকাংশই শিশু, এবং প্রায় 3 লক্ষ জনগণ, যার অধিকাংশই নিরীহ সাধারণ নাগরিক, যাদেরকে প্রাণ দিতে হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নিওয়ার্ড বলেন, 2011 সালে দক্ষিণ সুদানের জন্মলাভ শান্তিময় এবং সমৃদ্ধশালী ভবিষ্যতের বার্তা দিয়েছিল। 2016 সালের এপ্রিল মাসে অন্তর্বর্তীকালীন ঐক্য সরকার গঠন করে যে দ্বিতীয় সুযোগের সৃষ্টি করা হয়, সে সুযোগটি লুণ্ঠিত করায় আমরা গভীরভাবে মর্মাহত। 2016 সালের জুলাই মাসে স্থায়ী যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর সমগ্র দেশ জুড়ে সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ে এবং সংঘাতে লিপ্ত দলগুলি আলোচনার টেবিলে ফিরে আসতে অসম্মতি জানায়। মিস নেওয়ার্ড বলেন, যুক্তরাষ্ট্র পরিপূর্ণ স্থায়ী একটি দক্ষিণ সুদানের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। যুক্তরাষ্ট্র আবারও জোর দিয়ে ব্যক্ত করছে যে এই সংঘাতের সামরিক কোনো সমাধান নেই। দক্ষিণ সুদানের স্বাধীনতা দিবসের দিনে আমরা দক্ষিণ সুদানের নেতৃবর্গ এবং সকল পক্ষের প্রতি ধ্বংসাত্মক সহিংসতা বন্ধের রাজনৈতিক সংলাপে ফিরে যেতে এবং দক্ষিণ সুদানি জনগণের আশা আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়নে সহায়তা দিতে অনুরোধ জানাচ্ছি।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন আমাদের শ্রোতাদের ইমেল, শ্রোতাদের ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ ওয়াল এবং ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের মিতালি। এবং আজকের মিতালি উপস্থাপন করছেন আপনাদের জন্য তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মিতালি আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের মিতালি আসরে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলা বিভাগের প্রধান রোকেয়া হেদার। রোকেয়া আপা, আপনার কাছে অনেকগুলো চিঠি দেখতে পাচ্ছি।
শুভেচ্ছা জানাচ্ছি। চিঠি আছে, কিন্তু পশ্চিমবঙ্গের চিঠি এখানে নেই। আমি জানি না যে পশ্চিমবঙ্গের শ্রোতারা হঠাৎ করে থমকে দাঁড়িয়েছেন, তারা নিয়মিত আমাদের না ইমেল পাঠাচ্ছেন না চিঠি। তো আশা করছি যে আগামীতে তাদের চিঠিপত্র আমরা পাবো। তাহলে আজকে শুরু করছি। প্রথম যে চিঠিটি আমার হাতে রয়েছে, তাহেরা, মুন্না তালুকদার, প্রেসিডেন্ট ভিওএ ফ্যান ক্লাব তারামঞ্জিল, কুমিল্লা সদর, বাংলাদেশ থেকে লিখেছেন। তিনি টেলিফোন নাম্বার দিয়েছেন, তো আগামীতে আমরা তার টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করব। তিনি লিখেছেন যে আগে চাঁদপুরে তার এই ফ্যান ক্লাব ছিল, এখন নতুন ঠিকানা তিনি জানিয়েছেন, যেটা বললাম কুমিল্লা সদরের। সেই ঠিকানাতেই তার জন্য যে শুভেচ্ছা পত্র বা যা কিছু সুবেনির থাকে, সেগুলো উপহার সামগ্রী থাকলে সেই ঠিকানাতে পাঠাতে, এবং আশা করছেন যে নতুন অ্যাড্রেসে, তার নতুন ঠিকানায় নতুন কিছু পুরস্কার যাবে বা কোনো শুভেচ্ছা পত্র বা যাবে যে কোনো উপহার সামগ্রী। হ্যাঁ ভাই, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন, আমাদের অনুষ্ঠান সম্পর্কে লিখবেন, এবং যা উপহার সামগ্রী আমাদের হাতে ছোটখাটো কিছু থাকবে তা পাঠাবার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনি তো ভিওএ ফ্যান ক্লাব গঠন করেছেন, তার প্রেসিডেন্ট আপনি, তো আপনাদের ফ্যান ক্লাব কি করছে সে বিষয়ে তো আমাদের জানাবেন আগামীতে। ধন্যবাদ।
এর পরের চিঠিটি একটি ইমেল, লিখেছেন তোরাব বিশ্বাস, আফরা, ষোলুয়া বাজার, চৌগাছা, যশোর থেকে। লিখেছেন, শুভেচ্ছা রইল, বেতারকে করেছি আপন, সেই 55 বছর ধরে চলেছি এর সাথে, কতজন এলো গেল, শুধু আমি রয়ে গেলাম, আমি এত ভালো বন্ধু আর পাইনি, যাকে যখন ধরেছি সেই চলে গেছে স্বার্থপরতা দেখিয়ে, বেতারকে পেয়েছি একান্তভাবে, আগামী দিনগুলোতে রেডিওকেই নিয়ে থাকব, সারাদিন অনুষ্ঠান শুনি, হাঁটা চলা খাওয়া গোসল সবসময় রেডিও আমার সঙ্গী। কি বলবেন,
এত ভালো কথা, সত্যি সুন্দর যে আপনি এখনো রেডিও শুনছেন 55 বছর ধরে বেতারের সাথে আপনি যুক্ত, আর এর থেকে ভালো কি হতে পারে।
শুধু তাই নয়, রোকেয়াপা হাঁটা চলা খাওয়া গোসল সবসময়
থাকে, এবং আপনি বেতার অনুষ্ঠান শুনছেন, আশা করছি ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠানও শোনেন, এবং আমাদের ভিওএ বাংলার অনুষ্ঠান কেমন লাগে সেটা আমাদের জানাবেন। বেতার আপনার নিত্য সঙ্গী থাকুক, এটাই কামনা করি। এর পরের চিঠি, আবদুল্লাহ ইবনে আলিফউদ্দিন লিখছেন রামদাস শিববাড়ি, বড়বাড়ি, লালমনিরহাট, বাংলাদেশ থেকে। আর তিনি মহিষ পালন সম্পর্কে জানতে চেয়েছেন, লিখেছেন, আমাদের দেশে এখন গ্রামে খুব কম দেখা যায়, গরু ছাগলের মতো মহিষ পালন দেশে বৃদ্ধি করার উপায় জানতে চাই, আর সেই সাথে মহিষের মাংস এবং দুধে কি ভিটামিন, কি পুষ্টি থাকে সেটা জানতে চান। তো তাহেরা, যেমন খোঁজ খবর নিচ্ছিল কিছুক্ষণ আগে, তো ওনাকে বলে দাও, আবদুল্লাহ ইবনে আলিফউদ্দিনকে জানিয়ে দাও যে মহিষ পালনের উপকারিতা কি, যা যা তিনি জানতে চেয়েছেন।
আপনি ঠিকই বলেছেন, আসলে মহিষ পালন বাংলাদেশে তো খুব একটা দেখা যায় না, এবং কমে গেছে। বাংলাদেশে গরুর তুলনায় মোষ তো অনেকই কম ছিল, এবং ইদানিংকালে এই সংখ্যা আরো অনেক কমে গিয়েছে।
তো মহিষের মাংস এবং দুধে কি ভিটামিন, কি ধরনের পুষ্টি?
জি, নানা দিক থেকে কিন্তু মোষের মাংস অত্যন্ত ভালো, এতে রয়েছে প্রচুর আমিষ বা প্রোটিন জাতীয় পদার্থ, আর এতে চর্বি বা ফ্যাটের পরিমাণ অনেক কম, যার ফলে কোলেস্টেরল যাদের বেশি তাদের জন্য মোষের মাংস খুবই ভালো। বিশেষ করে বলা হয় গরুর মাংসের চেয়ে মহিষের মাংস ভালো,
চর্বি পদার্থ কম।
হ্যাঁ, দুধের ক্ষেত্রে বলা হয়েছে মহিষের দুধে পুষ্টির দিক থেকে গরু বা ছাগলের দুধে যেসব গুণাগুণ রয়েছে, পুষ্টির দিক থেকে মোষের দুধে প্রচুর ক্যালসিয়াম রয়েছে, যা হাড়ের জন্য অত্যন্ত ভালো। আর আপনি তো জানেন রোকেয়াপা, মহিলাদের জন্য ক্যালসিয়াম খুবই দরকার, বিশেষ করে যাদের বয়স 35 পার হয়ে গেছে তাদের। বলা হয়ে থাকে যে মায়ের দুধে যে পরিমাণ ফ্যাট এবং প্রোটিন রয়েছে, মোষের দুধেও ঠিক সমপরিমাণ বা তার কাছাকাছি প্রোটিন আছে। তো আমাদের দেশে কিন্তু সচরাচর তেমন একটা কেউ মোষের দুধ খায় না,
দেখেন, হ্যাঁ, দেখা যায় না
এবং পছন্দও করেন না, কিন্তু পুষ্টিগুণের দিক থেকে মোষের দুধ খুবই ভালো।
যাই হোক, আবদুল্লাহ ইবনে আলিফ মনে হয় সংক্ষেপে তার প্রশ্নের জবাব পেয়েছেন। এরপরে চিঠি কে লিখেছেন?
এর পরের চিঠিটি লিখেছেন অশোক কুমার বিশ্বাস, সুজানগর বাজার, পাবনা থেকে। অশোক কুমার বিশ্বাসের পরপর তিনটি চিঠি হাতে এসেছে। একটি চিঠিতে রোকেয়াপা উনি জিজ্ঞাসা করেছেন যে রাজশাহীতে কোনো শ্রোতা সম্মেলন করবেন কিনা।
আমরা সেরকম কোনো আয়োজন করিনি, ভবিষ্যতে যদি কেউ বাংলাদেশে যান এবং ওই অঞ্চলে যাওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই রাজশাহীতে শ্রোতা সম্মেলন করা হবে। আর কিছু লিখছেন তিনি?
তিনি আরও জানতে চেয়েছেন, বার্মায় যারপণ্যায় রোহিঙ্গা নিধন চলছে, মাঝে মাঝেই এদের উপরে অত্যাচার চরমে উঠে যায় এবং তাদের পুড়িয়ে মারা হচ্ছে, মেয়েদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তো এ ব্যাপারে জাতিসংঘ খুব বেশি কিছু করছে না।
যাই হোক, আমরা তো আমাদের খবরাখবরে সবসময় রোহিঙ্গাদের পরিস্থিতি জানাচ্ছি, এবং বাংলাদেশে যারা আসছেন উদ্বাস্তু হয়ে তাদেরও খবরও আমরা জেনেছি, আমাদের সংবাদদাতা সেই সব অঞ্চলে, সীমান্ত অঞ্চলে গেছেন, তার কিছু চিত্র আমরা আমাদের ওয়েবসাইটে দিয়েছি। তো আশা করি যে অশোক কুমার বিশ্বাস, আমাদের ওয়েবসাইট যদি দেখার সুযোগ থাকে তিনি সেখান থেকে জানতে পারবেন, আর নিয়মিত যদি আমাদের অনুষ্ঠান শোনেন তাহলে দেখবেন যে রোহিঙ্গাদের সম্পর্কে আমরা নিয়মিত যা কিছু খবরাখবর থাকে আমাদের সংবাদদাতাদের পাঠানো রিপোর্টগুলো আমরা প্রচার করি।
রোহিঙ্গাদের ওপরে একটি বিশেষ ভিডিও চিত্র কিন্তু আছে ইউটিউবেও, ইউটিউবে গেলেও পাওয়া যাবে।
হ্যাঁ, আমাদের সেটাই বললাম যে আমাদের সংবাদদাতা গেছেন সেখান থেকে একটা প্রামাণ্য ছবি তৈরি করেছিলেন, সেটা আমাদের ওয়েবসাইট এবং ইউটিউবে আছে। তো আজকে হাতে আর সময় নেই, আমাদের উঠতে হয়।
শ্রোতা বন্ধুরা, আমাদের কাছে সরাসরি আপনারা চিঠি লিখে প্রশ্ন মন্তব্য পাঠাতে পারেন এবং ফেসবুক ফ্যান পেজেও আপনাদের প্রশ্ন এবং মন্তব্য লিখে জানাতে পারেন। শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। এ পর্যন্তই চিঠিপত্রের জবাবের
আসর এখানেই শেষ করছি।
আর এখন সময় হলো খবর শোনার সংক্ষিপ্ত সংস্করণে। বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
দি ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক খবরে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মস্কোতে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন যে গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি প্রচার অভিযানের বিষয় বর্তমান অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সঙ্গে আলোচনা করেছিলেন। তাঁর এই বক্তব্য সেশনসে দেওয়া বক্তব্যের বিপরীত। পত্রিকাটি তাদের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বর্তমান এবং সাবেক কর্মকর্তাদের উদ্ধৃত করে লিখেছে যে এই বৈঠক সম্পর্কে রাষ্ট্রদূত সার্গি কিসলিয়াক এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিতে ধরা পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গোপন তথ্য ফাঁস হয়ে দেওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং আজ খুব ভোরবেলায় টুইট বার্তায় লিখেছেন যে এই ফাঁস হওয়া বন্ধ করতে হবে। সিরিয়ার বিদ্রোহী এবং রাশিয়ার মধ্যে এক চুক্তির পর সিরিয়ার সেনাবাহিনী আজ গোটার পূর্বাঞ্চলের অংশবিশেষে লড়াই বন্ধের ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে যে নিরাপদ অঞ্চলের ব্যাপারে একটি চুক্তির বিস্তারিত বিষয় সকল পক্ষ স্বাক্ষর করার পর আজ মধ্যদিন থেকে দামেস্ক প্রদেশের গোটার পূর্বাঞ্চলের কোনো কোনো এলাকায় লড়াই থামিয়ে দেওয়া হবে। তবে সেনাবাহিনী একথাও বলেছে যে বিদ্রোহীরা অস্ত্রবিরতি লঙ্ঘন করলে তারা উপযুক্ত পাল্টা ব্যবস্থা নেবে। আজ দিনে আরও আগের দিকে রাশিয়া বলেছে যে কিভাবে নিরাপদ অঞ্চলগুলো বজায় থাকবে তার রূপরেখা নিয়ে কায়রোতে এক শান্তি আলোচনার সময় তারা সিরীয় বিদ্রোহীদের সঙ্গে একটি চুক্তি সই করেছে। এবছর রাশিয়া, ইরান ও তুরস্কের মধ্যে আলোচনার পর সিরিয়ায় যে চারটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছিল, পূর্বাঞ্চলের গোটা হচ্ছে সেগুলোরই একটি। বাংলাদেশ সরকার জ্বালানি ও বিদ্যুৎ খাতের উন্নয়নে $12,900 কোটি ২৫ বছর মেয়াদের যে মহাপরিকল্পনা নিয়েছে তার একটি সাশ্রয়ী বিকল্প প্রস্তাব দিয়েছে দেশের বেসরকারি একটি সংগঠন। বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা জহুরুল আলম।
শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি বিকল্প প্রস্তাবের রূপরেখা উপস্থাপন করে বলেছে, প্রস্তাবে পরনির্ভরশীলতার পরিবর্তে দেশের সম্পদ ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। সংগঠনটির সদস্য সচিব আনু মোহাম্মদ অভিযোগ করেন, বিদ্যুৎ উৎপাদনে সরকারের মহাপরিকল্পনা দুর্নীতিগ্রস্ত এবং আমদানি ঋণ নির্ভর। তিনি বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানির পরিবর্তে ব্যবসা ভিত্তিক প্রকল্প নিচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দিয়ে বলা হয়েছে, এটা করা সম্ভব হলে 2041 সাল নাগাদ দেশের মোট বিদ্যুতের 55% আসবে এখান থেকে, যার ফলে 25 বছর মেয়াদি মহাপরিকল্পনার খরচ কমে দাঁড়াবে $110 বিলিয়ন। জহুরুল, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আফগান প্রতিরক্ষা মন্ত্রকের কর্মকর্তারা এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন যে দক্ষিণের হেলমান্দ প্রদেশে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী ভুল বিমান আক্রমণে অন্তত 15 জন সরকারি সৈন্য নিহত হয়েছে। গেরেস্ক জেলায় মিত্রপক্ষের ওপর এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে যেখানে আফগান বাহিনী এবং তালিবান বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র দৌলত ওয়াজিরি বলেন যে গতকাল বিকেলে এই সংঘর্ষের সময় যুক্তরাষ্ট্রের ড্রোন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র নিরাপত্তা চৌকির উপর গিয়ে পড়ে। তিনি ভয়েস অফ আমেরিকাকে আজ বলেছেন যে ক্ষেপণাস্ত্রের ওই আঘাতে কমপক্ষে 15 জন নিরাপত্তা বাহিনীর লোক নিহত এবং 1 জন আহত হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন যে পশ্চিম তীরের একটি বাড়িতে প্রবেশ করে একজন ফিলিস্তিনি ওই বাড়িতে বসবাসকারী লোকজনকে ছুরিকাহত করলে 3 জন ইসরায়েলি নিহত এবং 1 জন আহত হয়েছে। সেই সময় এই লোকজন খাওয়া দাওয়া করছিল। রামাল্লার উত্তরে নিফসুভ অঞ্চলে গতকাল এই আক্রমণের অব্যবহিত পরই 2 জন নিহত হয়, অন্য 1 জন দিনে আরও পরের দিকে মারা যায়। সন্ত্রাসীদের সমর্থন করার জন্য অভিযুক্ত একজন সন্দেহভাজন আল কায়দা সদস্য শুক্রবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ফেডারেল আদালতে প্রথমবারের মতো হাজিরা দিয়েছে। তাকে সম্প্রতি বিচারের জন্য স্পেন থেকে যুক্তরাষ্ট্রে আনা হয়।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন নেলসন লোপেস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবির উদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.